বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ রোববার 6 ডিসেম্বর, 21 অগ্রায়ণ এবং ফার্সি 16 অজর। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাঈদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। বাংলাদেশ সময় রাত 8:30 আমাদের সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন তেহরান স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। সৌদি আরব ফের ইরান বিরোধী বক্তব্য দিয়েছে, চেষ্টা করছে এ অঞ্চলে নিজের অপকর্মকে ঢাকতে। এ সম্পর্কে একটি সংবাদ ভাষ্য শুনতে পাবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশের সমাজ উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সাহায্য সংস্থা বা এনজিও সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান আসমাউল হুসনা। এরপর শুনবেন নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন ইসলাম ও মহানবী সম্পর্কে পশ্চিমাদের মতামত নিয়ে ধারাবাহিক আলোচনা, প্রাচ্যবিদদের চোখে মহানবী। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট বলেছেন ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার বিষয়ে ট্রাম্পের ইচ্ছা পূরণ হয়নি, এই ইচ্ছা সঙ্গে নিয়েই তাকে চলে যেতে হচ্ছে। ইরানের বিরুদ্ধে লেগে যাচ্ছে রিয়াদ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপর নিষেধাজ্ঞা দিতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের আহ্বান। বাংলাদেশের কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা, এখন পর্যন্ত 4 জনকে আটকের কথা জানিয়েছেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবং ভারতে বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী পালন, কলকাতায় বিক্ষোভ, আগামী প্রজন্মের কাছে বাবরি মসজিদের ইতিহাস তুলে ধরার আহ্বান। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনাম শুনেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার ইচ্ছা কখনোই পূরণ হয়নি এবং তাকে এই ইচ্ছা ও আকাঙ্ক্ষা সঙ্গে করে নিয়ে যেতে হবে। তিনি আজ সরকারের অর্থনীতি বিষয়ক সমন্বয় টাস্কফোর্সের বৈঠকে কথা বলেন। রুহানি আরও বলেন তেল রপ্তানি স্বাভাবিক মাত্রায় পৌঁছানোর জন্য প্রস্তুত থাকতে হবে। দ্রুততম সময়ের মধ্যে তেল রপ্তানির মাত্রা বাড়ানোর সক্ষমতা ইরানের রয়েছে বলেও তিনি জানান। রুহানি বলেন 2015 সালের আগে আরোপিত নিষেধাজ্ঞার কারণে তেল উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে সমস্যা সৃষ্টির পর যখন পরমাণু সমঝোতা বাস্তবায়িত হয়েছিল তখন স্বল্প সময়ের মধ্যে তেল বিক্রি বেড়ে 20 লাখ ব্যারেল ছাড়িয়েছিল। তেল মন্ত্রণালয় আগামী 3 মাসের মধ্যে তেল উৎপাদন ও বিক্রি বাড়ানোর জন্য প্রস্তুতি সম্পন্ন করবে বলে তিনি জানিয়েছেন। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর ইরান সংক্রান্ত গোপন প্রতিবেদন প্রকাশ হয়ে যাওয়ার ব্যাপারে কঠোর আইনি পদক্ষেপ নেবে তেহরান। আইএইএতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গারিবাবাদি এ তথ্য জানিয়েছেন। তিনি আইআরআইবিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি আইএইএর সঙ্গে তেহরানের চিঠি আদান প্রদানের সব তথ্য গোপন দলিল হিসেবে পরিগণিত। কাজে এই গোপন দলিল ফাঁস হয়ে যাওয়ার বিষয়টিকে সহজে ছেড়ে দেবে না ইরান। পশ্চিমা কিছু গণমাধ্যম শুক্রবার খবর দেয় আইএইএ তার সদস্য দেশগুলোর কাছে এ তথ্য প্রকাশ করেছে যে ইরান তার নাথানজ পরমাণু স্থাপনায় অত্যাধুনিক IR-2M সেন্ট্রিফিউজের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গারিবাবাদী বলেন আইএইএর গোপন প্রতিবেদন পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার ঘটনা এর আগেও একাধিকবার ঘটেছে, কিন্তু এবার তেহরান আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে দৃঢ় সংকল্প। ইরান যাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না পারে সেজন্য স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ দাবি করেছেন ইরানের পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার বিরোধী নয় তার দেশ, তবে রিয়াদ চায় তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপরে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হোক। গতকাল ইতালির লা রিপাবলিকা পত্রিকাকে দেয় এক সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি দাবি করেন 2015 সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল তাতে আঞ্চলিক ক্ষেত্রে ইরানের ভূমিকার বিষয়টি নির্দিষ্ট করা হয়নি। ফারহান আলে সৌদ বলেন ইরানের প্রতিটি বিষয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপরে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ, এবং ইরান যাতে অতীতের মতো মধ্যপ্রাচ্যে তৎপরতা চালাতে না পারে তার ব্যবস্থা করতে হবে। সৌদি আরব দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে উঠে পড়ে লেগেছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি নাগরিকদের উপস্থিতির খবরের কোনো ভিত্তি নেই বলে ঘোষণা করেছে ওই অঞ্চলের স্থানীয় সরকারের মুখপাত্র জুতিয়ার আদেল। তিনি বলেছেন এ অঞ্চলে ইসরায়েলের কোনো স্বার্থ নেই এবং ইসরায়েলের কোনো নাগরিকও এখানে নেই। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রীর মুখপাত্র অফির জেন্ডেলম্যান দাবি করেছেন কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলিরা রয়েছেন। তিনি এক টুইটার বার্তায় দাবি করেন পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাদে হত্যার প্রতিশোধ হিসেবে জর্জিয়া, আজারবাইজান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলি নাগরিকদের উপর হামলা চালাতে পারে ইরান। গত 27 নভেম্বর শুক্রবার তেহরান প্রদেশের দামোবান্দের অবসার্দ এলাকায় এক সন্ত্রাসী হামলায় শহীদ হন ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী ডক্টর মোহসেন ফাকরিজাদে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত 4 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক্ষেত্রে তৎপর রয়েছে। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
কুষ্টিয়া জেলা শহরে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় 4 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ অপরাহ্নে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন সিসিটিভির ফুটেজ দেখে প্রথমে 2 জনকে শনাক্ত করা হয় এবং পরে তাদের স্বীকারোক্তিতে আরও 2 জনকে আটক করা হয়। আটককৃত এ 4 জন সবাই কুষ্টিয়ার স্থানীয় ইবনে মাসুদ মাদ্রাসার ছাত্র। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো জানান ভাস্কর্য ভাঙ্গার উস্কানির পেছনে 1 জনকে চিহ্নিত করা হয়েছে, তদন্তের পর তার নাম প্রকাশ করা হবে। উল্লেখ্য কুষ্টিয়া পৌরসভার 5 রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশবিশেষ শুক্রবার রাতের কোনো এক সময় ভেঙে ফেলা হয়। ঘটনাস্থলের পাশের একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে রাত 2টার পর 2 ব্যক্তি পিঠে ব্যাগ নিয়ে এসে মই দিয়ে ওপরে ওঠে। এরপর তারা ব্যাগ থেকে হাতুড়ি বের করে ভাস্কর্য ভেঙে নিরাপদে চলে যায়। এদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা নিয়ে দেশব্যাপী উত্তেজনার মধ্যেই শনিবার রাত 7:30টার দিকে নম্বর প্লেটবিহীন একটি নোহা গাড়ি বঙ্গবন্ধুর ভাস্কর্যটির কাছে লোকজনের ভিড়ের মাঝে ফাঁকা গুলি ছুড়ে দ্রুত চলে যায়। ঘটনার পরপরই ব্যস্ততম ওই এলাকায় লোকজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে বঙ্গবন্ধু সহ দেশের সব ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন একজন আইনজীবী। রিটে স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারতে আজ পালিত হয়েছে বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী। পশ্চিমবঙ্গের কলকাতায় সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের ডাকে বিক্ষোভ করেছে বহু মানুষ। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, আগামী প্রজন্মকে স্মরণ করিয়ে দিন এবং তাদের শেখান যে ৪০০ বছর ধরে অযোধ্যায় বাবরি মসজিদ দাঁড়িয়েছিল। আজ ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ওই মন্তব্য করেছেন। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর প্রকাশ্য দিবালকে ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ১০০ বছরের পুরনো বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল করসেবক নামধারী উগ্র হিন্দুত্ববাদী জনতা। ওয়াইসি আজ বলেন, আমাদের পূর্বপুরুষরা ওই মসজিদের হলে নামাজ পড়তেন এবং এর প্রাঙ্গণে রোজা ভাঙতেন। যখন তারা মারা যেতেন তাদেরকে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হতো। এদিকে আজ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সারা বাংলার সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকীতে প্রতীকী কালা দিবস পালন কর্মসূচিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। এ প্রসঙ্গে মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বলছিলেন মোহাম্মদ কামরুজ্জামান। আজ বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড প্রদর্শন করেন। প্ল্যাকার্ডে, বাবরি মসজিদ আমাদের হৃদয়ে, কেউ তাকে ধ্বংস করতে পারবে না, বাবরি মসজিদ চিরদিন রয়ে যাবে আমাদের অন্তরে, কর্পোরেট বন্ধু কৃষক বিরোধী ফ্যাসিবাদ নিপাত যাক, ফ্যাসিবাদী সাম্প্রদায়িক শক্তি নিপাত যাক, ইত্যাদি লেখা ছিল।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। ইহুদিবাদ ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে কয়েকটি আরব রাষ্ট্র পাকিস্তানের উপর ব্যাপক চাপ সৃষ্টি করার কারণে ইসলামাবাদ সরকার ভিন্ন পথে হাঁটতে পারে। ইসলামাবাদ থেকে প্রেস টিভির রিপোর্টার জাবেদ রানা জানিয়েছেন এখবর। তিনি এক্সক্লুসিভ এক রিপোর্টে বলেছেন, বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে পাকিস্তানের উপর এই চাপ সৃষ্টি করা হয়েছে। চাপ সৃষ্টির অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের নাগরিকদের শ্রম ও ভ্রমণ ভিসা ইস্যু করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সরকার ইসরায়েল এবং ভারত ঘেঁষার নীতি গ্রহণ করে ইসলামাবাদকে ভিন্ন বার্তা দিতে চাইছে। অথচ আরব আমিরাত ও সৌদি আরবে পাকিস্তানের ৫০ লাখের বেশি শ্রমিক কাজ করে। আরব রাষ্ট্রগুলো হচ্ছে পাকিস্তানের বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস। এ অবস্থায় ইমরান খান সরকারের সামনে দুটি পথ রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইহুদিবাদ ইসরায়েলকে স্বীকৃতি দেয়া অথবা আরব রাষ্ট্রগুলোর শাস্তির মুখে পড়া। তবে পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে ইরান, তুরস্ক, কাতার ও চীনের সমন্বয়ে যে জোট গড়ে উঠতে যাচ্ছে তাতে যুক্ত হবে পাকিস্তান। ইন্দোনেশিয়ায় প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীতে দুর্গত লোকজনের খাদ্য সহায়তা কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে থেকে ঘুষ গ্রহণের অভিযোগে দেশটির সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রী জুলিয়ারি বাতুবারা ওই কর্মসূচি থেকে ১২ লাখ ডলার ঘুষ খেয়েছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী, রুক্ষ এবং প্রতারক বলে আখ্যায়িত করেছেন তারই ভাতিজি মেরি ট্রাম্প। তিনি বলেছেন, হোয়াইট হাউস ত্যাগ করার পর ডোনাল্ড ট্রাম্পের স্থান হবে কারাগারে। মেরি ট্রাম্প শনিবার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, প্রেসিডেন্টের দায়িত্ব ত্যাগ করার পরপরই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে এবং তার বিচার করতে হবে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে যাতে ট্রাম্পের চেয়ে খারাপ কোনো প্রেসিডেন্ট আর আসতে না পারে সেজন্য তার বিচার করার কোনো বিকল্প নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান ও জার্মানি থেকে সেনা প্রত্যাহারের যে সিদ্ধান্ত নিয়েছেন তা আটকে দেওয়ার পদক্ষেপ নিচ্ছে সেদেশের কংগ্রেস। নতুন পলিসি বিলের আওতায় ট্রাম্পের সিদ্ধান্ত আটকে দেবে কংগ্রেস। আফগানিস্তান থেকে ২,০০০ এবং জার্মানি থেকে ১২,০০০ সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেনা প্রত্যাহারের জন্য অর্থ বরাদ্দ দেবে না কংগ্রেস। ফলে এ দুটি দেশ থেকে সেনা প্রত্যাহার আটকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আফগানিস্তানে 4,500 সেনা মোতায়েন রয়েছে বলে জানা গেছে। সেখান থেকে 15 জানুয়ারির মধ্যে 2,000 সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি কর্মকর্তারা আসলে বিপুল অর্থ ব্যয় করে এবং সন্ত্রাসীদের লেলি দিয়ে পশ্চিম এশিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টির যে চেষ্টা করে আসছিল, এখন নানা ফন্দি ফিকিরের মাধ্যমে নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক নির্বাচনে পরাজিত হওয়ায় পশ্চিম এশিয়ায় এর প্রভাব ও রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতির ব্যাপারে সৌদি কর্মকর্তারা বিচলিত হয়ে পড়েছেন। সৌদি কর্মকর্তারা বিপুল অর্থ ব্যয় করে এবং উগ্রগোষ্ঠীগুলোকে লেলিয়ে দিয়ে পশ্চিম এশিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টির যে চেষ্টা করে আসছিল, এখন নানা ফন্দি ফিকিরের মাধ্যমে নিজেদেরকে নির্দোষ প্রমাণের চেষ্টা করছেন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ফ্রান্স প্রেসকে দেয়া সাক্ষাৎ থেকে পশ্চিম এশিয়ার পরিবর্তিত পরিস্থিতির ব্যাপারে তাদের অস্থিরতা ও উদ্বেগের বিষয়টি ফুটে উঠেছে। ওই সাক্ষাৎকারে তিনি ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ইরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেয়ার ব্যাপারে আরব দেশগুলোর সঙ্গে পরামর্শ করার উপর গুরুত্ব আরোপ করেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী তেহরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে ইরানকে মোকাবেলায় পরমাণু অস্ত্র বিস্তার ও ক্ষেপণাস্ত্র তৈরিতে এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে আলোচনা করতে রিয়াদের প্রস্তুতির কথা জানান। পর্যবেক্ষকরা বলছেন, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এ ধরনের বক্তব্য থেকে বোঝা যায় তিনি চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন এবং অভ্যন্তরীণ নানা সংকট থেকে বেরিয়ে আসার পাশাপাশি এ অঞ্চলে ইরান ভীতি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। বাস্তবতা হচ্ছে, এ অঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে সৌদি আরবের অযাচিত হস্তক্ষেপ এবং উগ্র আইএস সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়ে তারা পশ্চিম এশিয়ার শান্তি ও নিরাপত্তাকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিয়েছে। নিজেদের এসব অপকর্ম ঢাকতে নানা ছল চাতুরির মাধ্যমে সৌদি কর্মকর্তারা উঠে পড়ে লেগেছেন। কিন্তু তারা যত চেষ্টাই করুন না কেন, ইয়েমেনের বিরুদ্ধে অপরাধযোগ্য, পশ্চিম এশিয়া জুড়ে সন্ত্রাসীদের প্রতি সমর্থন দেয়া, দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা এবং ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতার দায় কিছুতেই এড়াতে পারবে না। ইরানের বিরুদ্ধে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক অভিযোগকে দুটি দিক থেকে মূল্যায়ন করা যায়। প্রথমত, এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টে সৌদি ভূমিকাকে আড়াল করা, আর দ্বিতীয়ত, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে নিজেদের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়া। যাই হোক, অতীত অভিজ্ঞতায় দেখা গেছে ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সৌদি আরব এ অঞ্চলে তাদের শান্তি বিনষ্টকারী ভূমিকাকে আড়াল করতে পারবে না।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের সমাজ উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সাহায্য সংস্থা বা এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশের সমাজ উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সাহায্য সংস্থা বা এনজিও সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে আত্মকর্মসংস্থানের জন্য ঋণ সহায়তা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, শিক্ষা কার্যক্রম এবং সামাজিক সচেতনতা সৃষ্টিতে এ সকল বেসরকারি সংস্থা ব্যাপক অবদান রেখে চলছে। সাম্প্রতিক করোনা অতিমারির কারণে বিশ্বব্যাপী নানামুখী প্রতিকূল প্রতিক্রিয়ার মধ্যে বাংলাদেশের এনজিওদেরকেও বিভিন্ন প্রতিবন্ধকতার মোকাবেলা করতে হচ্ছে। দারুণভাবে ব্যাহত হয়েছে তাদের ক্ষুদ্র ঋণ কর্মসূচি, সরকারি নির্দেশে বন্ধ রাখতে হয়েছে শিক্ষা কার্যক্রম, নানা প্রকল্পের কার্যক্রমকেও হয় গুটিয়ে ফেলতে হয়েছে না হয় পরিধি সীমিত করে আনতে হয়েছে। এ প্রসঙ্গে সোসাইটি ফর সোশ্যাল ডেভেলপমেন্ট SSS এর প্রকল্প পরিচালক জনাব আব্দুল লতিফ মিয়া রেডিও তেহরানকে জানান,
করোনাকালে আমাদের মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম মোটামুটি 3 মাসের মতো বন্ধ ছিল এবং স্টাফদের সাথে আমরা সবসময় টেলিফোনে যোগাযোগ রাখতাম। পরবর্তী সময় আস্তে আস্তে আমরা অগ্রসর হচ্ছি এবং এখন মোটামুটি পূর্ণোদ্যমে কাজ চলছে।
এ প্রসঙ্গে সংস্থাটির নির্বাহী পরিচালক জনাব আব্দুল হামিদ ভুইয়া রেডিও তেহরানকে জানান,
আমরা 30 বছর শেষে এখন গত 18 সাল থেকে শুরু করি নিয়ে আমাদের কোনো দাতার কোনো সাহায্য নেই আমাদের কাছে থেকে। এই করোনার এটা একটা হুসুট খাওয়াইছে আমাদের, এটা দীর্ঘস্থায়ী এরকম একটা পরিস্থিতি দাঁড়াবে, মানসিকভাবেও আমাদের এই সদস্যদের সঞ্চয়ের টাকা, ওদের আমরা ব্যাংকের যে রেট আছে ওই রেটে ইন্টারেস্ট দিই, ওদের থেকে ওই টাকাটা আমরা ফ্রি ব্যবহার করি না, ইন্টারেস্ট দিই, কিন্তু ওদের টাকা।
বর্তমানে বাংলাদেশের 64টি জেলার মধ্যে 32টি জেলায় সংস্থাটির কার্যক্রম বিস্তৃত রয়েছে। মাঠ পর্যায়ে 2,200 কোটি টাকা ব্যবহার করছে সংস্থার ঋণ গ্রহীতাগণ। SSS পরিবারের সদস্য সংখ্যা বর্তমানে 7.5 লক্ষেরও অধিক।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ধারাবাহিক সাপ্তাহিক অনুষ্ঠান আসমাউল হুসনা।
আসমাউল হুসনা,
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হুসনা শীর্ষক নতুন ধারাবাহিক আলোচনার 12তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হুসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পবিত্র কুরআনে উল্লেখিত মহান আল্লাহর আরেকটি গুরুত্বপূর্ণ নাম হল মুতাকাব্বির। এই নামের অর্থ মহত্ত্ব, বড়ত্ব, উচ্চ মর্যাদা ও গৌরবের অধিকারী। মহান আল্লাহর একটি গুণবাচক নাম হিসেবে এই শব্দটি এসেছে সূরা হাশরের 23 নম্বর আয়াতে। এই আয়াতের অর্থ হল, তিনিই আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনিই একমাত্র মালিক, সব ত্রুটি থেকে পবিত্র, তিনি কারো ওপর জুলুম করেন না, তিনি মুমিনদের নিরাপত্তা দান করেন, বিশ্ব ও বিশ্ববাসীর সংরক্ষক, শান্তি ও নিরাপত্তা দাতা, আশ্রয়দাতা, সবকিছুর উপর পরাক্রান্ত ও অপরাজেয়। তিনি তার অদম্য ইচ্ছার মাধ্যমে সবকিছুকে সংশোধন করেন। তিনি প্রতাপান্বিত, গৌরবান্বিত ও মাহাত্ম্যশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তাআলা তা থেকে পবিত্র।
মানুষের ক্ষেত্রে মুতাকাব্বির নামের অর্থ নিজেকে বড় মনে করা, নিজের প্রশংসায় ডুবে থাকা বা আত্মতুষ্টি ও অহংকার। কিন্তু মহান আল্লাহর ক্ষেত্রে এই নামের অর্থ সর্বোচ্চ মহত্ত্ব বা গৌরবের অধিকারী। এই শব্দের মূল অংশটি হল কিবর। মহান আল্লাহ এই কিবর বা শ্রেষ্ঠত্বের অধিকারী বলেই বলা হয় আল্লাহু আকবর বা আল্লাহ সবচেয়ে বড় বা সর্বশ্রেষ্ঠ। তিনি এত অসীম বড় যে তা বর্ণনাতীত। মহান আল্লাহ না চাইলে কোনো কিছু অস্তিত্ব লাভ করতে বা সৃষ্টি হতে পারে না।
মহান আল্লাহ নিজেকে মুতাকাব্বির মনে করেন, কারণ তিনি কিবরিয়া তথা অনন্য গৌরব, শ্রেষ্ঠত্ব ও মর্যাদার অধিকারী। অভিধানে কিবরিয়া বলতে এমন মহাসম্রাটকে বোঝানো হয় যার কর্তৃত্ব চিরন্তন ও চিরস্থায়ী, আর কেবল মহান আল্লাহর অক্ষয় অমর সত্তা বা অস্তিত্বই এই অনন্য সম্মানের উপযুক্ত। মহান আল্লাহর অশেষ মহত্ব, ঔজ্জ্বল্য ও অতুলনীয় শ্রেষ্ঠত্বের মোকাবেলায় অন্য কারো আমিত্ব বা গৌরব প্রকাশ করা হাস্যকর। যে যত বড়ই হোক না কেন, মহান আল্লাহর অসীম ক্ষমতা ও শ্রেষ্ঠত্বের মোকাবেলায় অতি তুচ্ছ ও হীন। তাই গরিমা বা কিব্র মহান আল্লাহরই একটি সত্তাগত বৈশিষ্ট্য, যা সমস্ত পূর্ণতা ও বিষয় আশ্রয় বা সম্পদের অধিকার একমাত্র তাঁরই রয়েছে বলে বোঝায়। আর এই সব কিছুই আল্লাহর নিজেরই এবং তা তিনি কারো থেকে নেননি ও কেউ তাঁকে দেয়নি।
মহানবীর পবিত্র আহলে বাইতের সদস্য ইমাম বাকির আলাইহিসসালাম বলেছেন, অহংকার বা গরিমা হচ্ছে মহান আল্লাহর পোশাক। অহংকারী ব্যক্তি আল্লাহর এই পোশাক নেয়ার জন্য তার সঙ্গে দ্বন্দ্ব বা সংঘাতে লিপ্ত। এই বর্ণনার আলোকে বলা যায়, বিশ্বজগতে যা কিছু আছে সবই আল্লাহর। মানুষ বা অন্য কারো কাছে কিছু থাকলেও তা হচ্ছে আল্লাহরই অনুগ্রহ মাত্র। তাই সব নবী রাসূল ও পরিশুদ্ধ ব্যক্তিরা আল্লাহর দরবারে বিনয় ও দুর্বলতা প্রকাশ করেন। মহান আল্লাহ যদি কাউকে সুলাইমান নবীর মতো বিশাল রাজত্ব ও ক্ষমতা দিয়ে থাকেন, তবুও সে আল্লাহর কাছে তুচ্ছ, দরিদ্র ও আল্লাহর মুখাপেক্ষী। পবিত্র কুরআনের সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে জনগণ, তোমরা সবাই মহান আল্লাহর মুখাপেক্ষী তথা আল্লাহর কাছে ফকির।
অহংকারী আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত, কারণ সে তার সব কিছু আল্লাহর কাছ থেকে পেয়েও আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে স্বাধীন বলে মনে করে। যেমনটি ফেরাউন বলেছিল, আমি তোমাদের বড় রাব বা প্রতিপালক, তার খোদাদ্রোহিতার পরিণতি আমরা সবাই জানি। আসলে মানুষ হয়েও যারা প্রভুত্বের দাবি করে, মানুষের উপর ও আল্লাহকেও চ্যালেঞ্জ করে, তাদের স্থান হবে জাহান্নাম। মহান আল্লাহর তাকাব্বর বা অহংকারের উৎস হল তাঁর অস্তিত্বের পরিপূর্ণতা, স্বয়ংক্রিয়তা ও অনির্ভরতা। সূরা জাসিয়ার 37 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, নবমণ্ডলে ও ভূমণ্ডলে একমাত্র তাঁরই তথা আল্লাহরই রয়েছে গৌরব গরিমা, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়।
সবকিছুই মহান আল্লাহর মুখাপেক্ষী, অথচ আল্লাহ কারোই মুখাপেক্ষী নন। তাই মানুষের তাকাব্বুরি বা অহংকার এক ধরনের মানসিক রোগ বা দুর্বলতারই প্রকাশ মাত্র। আমরা যদি মহান আল্লাহর রঙে রঙিন হতে চাই, তাহলে কি অহংকারেরও চর্চা করব? এর উত্তর হল, মানুষের জন্য খোদাই অহংকারের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন এক ধরনের প্রশংসনীয় অহংকারও রয়েছে, তবে সত্যিকারের মৌলিক অহংকার একমাত্র মহান আল্লাহরই অধিকার। উল্লেখ্য, শয়তানের অভিশপ্ত হওয়ার ও পতনের কারণ ছিল নিষিদ্ধ বা নিন্দনীয় অহংকারে লিপ্ত হওয়া। শয়তান অহংকারের কারণে মহান আল্লাহর নির্দেশ অমান্য করে হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করেনি। সে এই অপযুক্তি দেখায় যে আদম মাটির তৈরি আর সে আগুনের তৈরি। কিন্তু মহান আল্লাহ আদমকে বিশেষ অনুগ্রহ দান করেছেন ও তার মধ্যে ফুঁকে দিয়েছেন খোদাই রূহ। তাই শয়তান অজ্ঞতা ও নির্বুদ্ধিতার শিকার হয়ে অহংকারে লিপ্ত হয়েছে, ফলে তার 6000 বছরের ইবাদত এক মুহূর্তে বরবাদ হয়ে যায়।
মানুষ যদি নিন্দনীয় অহংকারে লিপ্ত হয়, তাহলে তার জন্য নিঃসন্দেহে শয়তানের পরিণতি রয়েছে, যদিও তার ইবাদতের অতীত ইতিহাস শয়তানের চেয়েও হয় বেশি সমৃদ্ধ। মানুষের জন্য খোদাই অহংকারের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন এক ধরনের প্রশংসনীয় অহংকার হল ইসলামের সঙ্গে শত্রুতায় লিপ্ত উদ্ধত ও দাম্ভিক কাফের মুশরিকের মোকাবেলায়
অহংকার করা। মুমিন মুসলমান এ ধরনের কাফের মুশরিকের মোকাবেলায় নত যেন ভাব ও নম্রতা দেখাতে পারে না। আজ মার্কিন সরকার ও ইহুদিবাদী ইসরায়েলের মোকাবেলায় যেমন নম্রতা দেখাচ্ছে, কোনো কোনো আরব শাসক তা মুসলমানের জন্য শোভা পায় না। এ ধরনের নম্রতা কাফেরদের আরও দাম্ভিকতা ও স্পর্ধা বাড়িয়ে দেয়। তাই এ ধরনের কাফের মুশরিকের মোকাবেলায় মুমিনের অহংকার প্রশংসনীয়।
মুমিন নারীদের ক্ষেত্রেও পরপুরুষের মোকাবেলায় অহংকার ও অনমনীয় আচরণ প্রশংসনীয়, যাতে পরপুরুষের মধ্যে তার ব্যাপারে কখনো প্রলোভন সৃষ্টি না হয়। তবে পরপুরুষ না থাকলে অন্যদের মধ্যে নারীরও উচিত স্বাভাবিক আচরণ করা। মুমিনের আরেকটি প্রশংসনীয় অহংকার হচ্ছে মহান আল্লাহর নির্দেশের মোকাবেলায় অন্য সবকিছুকে অগ্রাহ্য করা। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 6 ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরে শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় 4 জন আটক, স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম আলো। বিএনপি জামাতের ইন্ধনে ভাস্কর্য ভাঙচুর করেছে হেফাজত, হানিফের দাবি দৈনিক যুগান্তর। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা দুঃখজনক, সতর্ক অবস্থানে সরকার, দৈনিক ইত্তেফাক। বাংলাদেশ প্রতিদিন, আমরা এখনও জয়ী হতে পারি, বললেন ডোনাল্ড ট্রাম্প। 2030 সালের মধ্যে আরও 20 কোটি 70 লাখ মানুষ চরম দরিদ্র হবে, বলেছে জাতিসংঘ, দৈনিক মানবজমিন। আগুন লাগিয়ে ঢাকার অনেক বস্তি দখল করেছে ক্ষমতাসীনরা, রিজভির দাবি কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, লাদাখ সংঘাতের সুযোগে অরুণাচল সীমান্তে 3টি গ্রাম বানিয়ে ফেলেছে চীন, দৈনিক আনন্দবাজার পত্রিকা। বারাণসীতে মোদির গড়ে ধাক্কা বিজেপির, বিধান পরিষদে 2 আসনেই এসপির জয়, দৈনিক সংবাদ প্রতিদিন। ভারতে কৃষকরা রুখে দাঁড়িয়েছেন বারবার, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে চলুন বাছাই করা কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর নিয়ে দৈনিকগুলোতে নানা খবর পরিবেশিত হয়েছে। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে খুলনা ও মাদারীপুর সহ বিভিন্ন স্থানে ছাত্রলীগের বিক্ষোভ হয়েছে। বাংলাদেশ প্রতিদিনের খবরে লেখা হয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ দেশের সকল ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা ক্ষমার অযোগ্য অপরাধ, অপরাধে যারাই জড়িত তাদের শাস্তি পেতেই হবে।
দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, ভাস্কর্য ইস্যুতে দেশে কোনো অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এরই মধ্যে 4 মাদ্রাসা ছাত্রকে আটক করা হয়েছে। এই ঘটনার মূল হোতাদের চিহ্নিত করা হয়েছে, পার পাবে না উস্কানিদাতারাও। আর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন, হেফাজত নেতারা দেশকে অস্থিতিশীল করতে বিএনপি জামাতের ইন্ধনে ভাস্কর্য ভাঙচুর করেছে। অতিরিক্ত ডিআইজি বলেছেন, ভাস্কর্য ভাঙায় জড়িতদের চিহ্নিত করা গেছে। আর ধর্ম প্রতিমন্ত্রী বলেছেন, ভাস্কর্য নিয়ে সৃষ্ট পরিস্থিতির সমাধান আগামী 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে।
আগুন লাগিয়ে ঢাকার অনেক বস্তি দখল করেছে ক্ষমতাসীনরা, এটি দৈনিক কালের কণ্ঠের একটি খবরের শিরোনাম। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ঢাকার অনেক বস্তি ক্ষমতাসীনরা আগুন লাগিয়ে দখল করে নিয়েছে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই, বাড়িঘরের নিরাপত্তা নেই, বেঁচে থাকার নিরাপত্তা নেই। আজ মোহাম্মদপুর জহুরি মহল্লার আগুনে পুড়ে যাওয়া বস্তিবাসীর মধ্যে ত্রাণ সামগ্রী ও শীত বস্ত্র বিতরণকালে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকে চারিদিকে শুধু আগুন আর আগুন, মানুষের ঘরবাড়ি জ্বলছে। ঢাকার বস্তি গ্রাস করার জন্য, দখল করার জন্য ক্ষমতাসীনরা মরিয়া হয়ে উঠেছে।
ভ্যাকসিন বাংলাদেশের প্রস্তুতি কতটুকু? দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে লেখা হয়েছে, আমেরিকা ইউরোপ সহ পৃথিবী জুড়ে করোনা ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতি চলছে জোরে সোরে। দেশগুলো টিকা পরিবহন, সংরক্ষণ, বিপণন ও প্রয়োগে নিজেদের সক্ষমতা তৈরি করছে। অত্যন্ত তাপমাত্রা সংবেদী এই ভ্যাকসিন দ্বারা অ্যান্টিবডি নিশ্চিত করতে কোল্ড চেইন ব্যবস্থা জরুরি। উন্নত দেশগুলোতে হিমাঙ্কের নিচে শীতলতম সংরক্ষণ ও পরিবহন ব্যবস্থা সহজসাধ্য হলেও বাংলাদেশসহ বহু দেশ কোল্ড চেইন সিস্টেমের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি। ইতিমধ্যে বাংলাদেশ প্রায় 10 কোটি ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিত করলেও ভ্যাকসিন পরিবহন, সেগুলো সংরক্ষণ ও প্রয়োগ, অতিরিক্ত লোকবলের প্রশিক্ষণ ও পর্যাপ্ত পরিমাণে কোল্ড চেইন সরঞ্জাম রক্ষণাবেক্ষণের জন্য ব্যবস্থা নিশ্চিত করা এখনও সম্ভব হয়নি।
দৈনিক ইত্তেফাকের একটি খবরের শিরোনাম, আসলেই কি প্রণোদনা? বিস্তারিত খবরে লেখা হয়েছে, করোনার প্রভাব কাটাতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ কি সত্যিই প্রণোদনা? করোনার অভিঘাত মোকাবেলায় এটি খুব একটা কার্যকর হয়েছে বলে মনে করছেন না উদ্যোক্তা কিংবা বিশেষজ্ঞরা। তাদের মতে, নির্দিষ্ট সময়ের জন্য কিংবা হ্রাসকৃত সুদে এই প্যাকেজ দেওয়া হলেও কার্যত এর মাধ্যমে সবাইকে অন্তর্ভুক্ত করা যায়নি। উদ্যোক্তা ব্যবসায়ী শ্রেণী ছাড়াও সাধারণ জনগণ তথা যারা ক্রেতা ভোক্তা তাদের জন্যও বিশেষ কোনো কর্মসূচি নেই, যে কারণে বলা হচ্ছে এই প্রণোদনা ফলপ্রসূ হয়নি।
2030 সালের মধ্যে আরও 20 কোটি 70 লাখ মানুষ চরম দরিদ্র হবে, জাতিসংঘ দৈনিক মানব জমিনের এ খবরে লেখা হয়েছে। জাতিসংঘ বলেছে, করোনা ভাইরাস মহামারী 2030 সালের মধ্যে বিশ্বে নতুন করে 20 কোটি 70 লাখের বেশি মানুষকে চরম দারিদ্র্যে ঠেলে দেবে। করোনা ভাইরাস মহামারীর দীর্ঘস্থায়ী ভয়াবহতার পরিণতিতে এমন ঘটনা ঘটবে বলে দাবি করা হয়েছে। ইউএনডিপির নতুন এক গবেষণায় একথা বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ওই সময়ের মধ্যে বিশ্বের মোট চরম দরিদ্রের সংখ্যা ছাড়িয়ে যাবে 100 কোটির উপরে।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ভারতে কৃষক আন্দোলন অব্যাহত রয়েছে, গতকালের বৈঠকেও মেলেনি সমাধান সূত্র। এ সম্পর্কে নানা খবর পরিবেশিত হয়েছে দৈনিকগুলোতে। ভারতে কৃষকরা রুখে দাঁড়িয়েছেন বারবার, এই শিরোনামের খবরে দৈনিক আজকাল লিখেছে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানী দিল্লির সীমান্তে অবস্থান করছেন কৃষকরা। এই চরম ঠান্ডায় পথেই কাটছে তাদের দিন রাত, দফায় দফায় সরকারের সঙ্গে আলোচনা চলছে, রফা সূত্র অধরাই থাকছে। নিজেদের দাবিতে তারা অনড়, নতুন কৃষি আইন প্রত্যাহার করতে হবে, দেশের বেশিরভাগ মানুষ পাশে রয়েছে কৃষকদের, বিদেশি রাষ্ট্র নেতাও মুখ খুলেছেন। ভারতে কৃষকদের এই প্রতিবাদ কিন্তু নতুন নয়, সেই ব্রিটিশদের আমল থেকে বারবার মাথা তুলে দাঁড়িয়েছেন কৃষকরা। আর আনন্দবাজার পত্রিকার একটি খবরে লেখা হয়েছে, কৃষি আইন প্রত্যাহার না করলে খেলরত্ন ফিরিয়ে দেব, আন্দোলনে সামিল হয়ে কেন্দ্রকে বার্তা বিজেন্দরের। দিল্লিতে আন্দোলনরত কৃষকদের 1 কোটি টাকা দিলেন পঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জ।
বারাণসীতে মোদীর গড়ে ধাক্কা বিজেপির, বিধান পরিষদের 2 আসনেই এসপির বিজয়। সংবাদ প্রতিদিন ও আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, নরেন্দ্র মোদীর গড়ে ধাক্কা বিরোধীদের। উত্তরপ্রদেশের বিধান পরিষদের নির্বাচনে বারাণসীতে 2টি আসনেই হারল বিজেপি, 2টি আসনেই জয় পেয়েছেন অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির প্রার্থীরা। গত 10 বছর ধরে এই আসন দুটি ছিল বিজেপির দখলে। বিজেপির শক্ত ঘাঁটিতে বিরোধীদের এই জয় তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ধারাবাহিক আলোচনা প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
প্রাচ্যবিদদের চোখে মহানবী।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন প্রাচ্যবিদদের চোখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক আলোচনার আজকের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চরিত্র ও চিন্তাধারা মানব জাতির উপর সবচেয়ে বেশি প্রভাব রাখতে সক্ষম হয়েছে। তাই মুসলিম মনীষীরা ছাড়াও অনেক অমুসলিম মনীষীও মহানবীর মহত্ব নিয়ে প্রশংসাসূচক ও গবেষণাধর্মী বই লিখেছেন। প্রখ্যাত জার্মান প্রাচ্যবিদ অ্যান ম্যারি শিমেলও এই মনীষীদের একজন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মহান আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসূল শীর্ষক তার বিখ্যাত বইয়ের ভূমিকায় এই নারী মনীষী লিখেছেন, এই বইটি মুসলমানদের মহানবীর ব্যক্তিত্বের প্রতি আমার 40 বছরের অনুরাগের ফসল। আমার জীবনের দ্বিতীয় দশকে আমি প্রথমবার মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে পরিচিত হই। তাকে একজন আরব বা স্রষ্টার জ্ঞান বিষয়ের বিশেষজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে জানতে পারি। বিষয়টি আমার মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। বাঙালি ইতিহাসবিদ জাস্টিস সাইয়েদ আমির আলীর লেখা মুহাম্মাদের জীবনী ও শিক্ষা শীর্ষক বইটি এবং আরও একটি গবেষণামূলক বই ছিল আমার পছন্দের এবং অনুপ্রেরণার উৎস।
প্রাচ্যবিদ অ্যান মারিম শিমেল আরও লিখেছেন, যখন বার্লিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিলাম তখনও মহানবী সম্পর্কে সোলাইমান চালাবের গান শুনে খুবই মুগ্ধ হতাম। গবেষণার পরবর্তী বছরগুলোতে জানতে পারলাম যে মহানবী হচ্ছেন সেই মহান ঐশী প্রেরিত পুরুষ যিনি নবী রাসুলদের ধারার সর্বশেষ ব্যক্তি হিসেবে ওহি বা আসমানি প্রত্যাদেশ ভিত্তিক সর্বশেষ ধর্ম এনেছেন। তাঁর ধর্ম সেই সব আসমানি ধর্মেরই পূর্ণতা দানকারী এবং অতীতের আসমানি ধর্মগুলোর সেই মৌলিকতা ও প্রাথমিক বিশুদ্ধতার সামগ্রিক নীতিমালারই সমন্বয় রয়েছে এ ধর্মে, আর সেই সব নীতিই তিনি আবার নতুন করে বর্ণনা করেছেন।
অধ্যাপক মিসেস অ্যান ম্যারি শিমেল যৌবনকাল থেকেই ইসলাম ও প্রাচ্য বিষয়ক জ্ঞান অর্জনে আগ্রহী ছিলেন। পরবর্তীকালে তিনি পাশ্চাত্য ইসলামের বাস্তবতাগুলো সুস্পষ্ট করার পদক্ষেপ নেন। প্রায় 50 বছর ধরে গবেষণা করে তিনি যে ইসলামকে চিনেছেন এবং পশ্চিমা চিন্তাবিদ বা পাদ্রীরা ইসলাম সম্পর্কে যা তুলে ধরত তার মধ্যে রয়েছে সুস্পষ্ট পার্থক্য। তারা চেয়েছিল ঐশী প্রত্যাদেশকে বিকৃত করতে এবং ইসলামের মহান নবীকে হিংস্র ও যুদ্ধবাজ ব্যক্তি হিসেবে তুলে ধরতে। শিমেল এই বাস্তবতাকে তিক্ত ও কষ্টদায়ক বলে উল্লেখ করেছেন। তিনি ইসলাম সম্পর্কে গবেষণার পর লিখেছেন, ইসলাম এমন এক ধর্ম যা পাশ্চাত্যে খুব খারাপভাবে অনুধাবন করা হয়েছে এবং তা করা হয়েছে ইসলাম সম্পর্কে অজ্ঞ অথবা অবাস্তবতায় বিশ্বাসী বা ইসলাম বিদ্বেষী লোকদের মাধ্যমে। এদের মাধ্যমে ইসলামের বিরুদ্ধে অপবাদ আনা হয়েছে।
অ্যান ম্যারি শিমেল ইসলামী জ্ঞান সংস্কৃতি ও ইসলামী ইরফান এবং মুসলিম বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের বিষয়ে 100 বেশি বই লিখেছেন জার্মান, ইংরেজি ও আরবি ভাষায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসুল শীর্ষক তাঁর বিখ্যাত বইটি জার্মান ও ইংরেজি ভাষায় প্রকাশ হয়েছে। শিমেল ইসলামের নবীকে অন্য সব নবীর চেয়ে বেশি মর্যাদাবান মনে করতেন। মহানবীর ব্যক্তিত্বের নানা দিক তুলে ধরতে গিয়ে তিনি অমুসলিম চিন্তাবিদদের পাশাপাশি মুসলিম আরেফদের বক্তব্য তুলে ধরেছেন অত্যন্ত উদ্দীপনাময় ভাষায়। শিমেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসুল শীর্ষক বিখ্যাত বইটি লিখেছেন পাশ্চাত্যের অমুসলমানদের উদ্দেশ্যে। তিনি মহানবীর আধ্যাত্মিক ও মানবীয় রূপ তুলে ধরে এই মহান ব্যক্তিত্ব সম্পর্কে পশ্চিমাদের সৃষ্ট ভুল ধারণাগুলো দূর করতে চেয়েছেন। শিমেল মহানবীকে রহমত ও ভালোবাসার নবী হিসেবে তুলে ধরেছেন।
অধ্যাপক মিসেস অ্যান ম্যারি শিমেল মুসলিম দেশগুলোতে সফর করেছেন বহুবার। মহানবীর প্রতি মুসলমানদের গভীর ভালোবাসা তিনি উপলব্ধি করেছেন। তার মতে মহানবীর সুন্দর আচরণ ও মন মানসিকতা প্রত্যেক মুসলমানের কাছে প্রশংসিত। মহানবী তার এসব বৈশিষ্ট্য দিয়েই উম্মতের ভালোবাসার স্নিগ্ধতা উপহার পাচ্ছেন। তিনি মুসলমানদের হৃদয় ও প্রাণের উপর রাজত্ব করছেন। শিমেল অস্ট্রেলীয় লেখক আর্থার জ্যাফরির উদ্ধৃতি উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, প্রজ্ঞাহীন খ্রিস্টানরা মুসলমানদের মনে কষ্ট দিয়েছে। এ বিষয়টি মহানবীর ব্যক্তিত্ব ও সম্মান উপলব্ধিতে অমুসলমানদের ব্যর্থতারই প্রমাণ। শিমেল মনে করেন, পাশ্চাত্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অসংগত এবং অসত্য দৃষ্টিভঙ্গি তুলে ধরা হচ্ছে।
অধ্যাপক শিমেল বলেছেন, পাশ্চাত্য বছরের পর বছর বা যুগ যুগ ধরে মনে করত যে ইসলাম শেষ হয়ে যাওয়ার পথে রয়েছে, কিন্তু আমাদের যুগে মুসলমানদের জাগরণ ও নিজ সম্পর্কে নতুন আত্ম উপলব্ধি ছিল বিস্ময়কর। ফলে পাশ্চাত্য মুসলমানদের সংস্কৃতি আরও ভালোভাবে বোঝার জন্য ইসলামের কোনো কোনো মৌলিক ও সামাজিক নীতির বিষয়ে নতুন করে গবেষণা শুরু করতে বাধ্য হয়েছে। আমিও অমুসলিম পাঠকদের এটা দেখাতে চাই যে মুহাম্মদ প্রত্যেক মানুষের জন্য জীবনের সব ক্ষেত্রেই শ্রেষ্ঠ অনুকরণীয় আদর্শ। মহানবীর প্রতি মুসলমানদের ভালোবাসা বেশ গভীর, শক্তিশালী ও উদ্দীপনায় ভরপুর। যুগে যুগে কত বিপুল সংখ্যক মানুষ মহানবীকে শ্রদ্ধা করে তাঁকে ওয়াসিলা বা মাধ্যম করতে চেয়েছেন। তাঁর রয়েছে সবচেয়ে সম্মানিত উপাধি। এই মহান নবী চিরকাল সেই সব মানুষের জন্য কল্যাণ ও মঙ্গলের আদর্শ হয়ে থাকবেন যারা নামাজে সাক্ষ্য দিচ্ছে যে তিনি ছিলেন সত্যি আল্লাহর রাসূল।
শিমেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসুল শীর্ষক বিখ্যাত বইটির প্রথম অধ্যায়ে লিখেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তার সাগরে ডুবে থাকতেন। তিনি সমাজে প্রচলিত প্রথা ও রীতির চেয়ে বড় বেশি উপযুক্ত কিছুর সন্ধান করতেন। তিনি কখনো কখনো মক্কার সন্নিকটে হেরা গুহায় যেতেন। সেখানেই তিনি প্রথম আসমানি অদৃশ্য জ্ঞানের অভিজ্ঞতা অর্জন করেন এবং ঐশী প্রত্যাদেশ পান। মহানবী বলতেন এবং কোরআনের বাণীতেও বারবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে তিনি ছিলেন মানুষ। কেবল তার বিশেষ যোগ্যতা হল এটা যে আল্লাহর বাণী তথা ওহী গ্রহণ করার মতো যোগ্যতা তার রয়েছে। তিনি নিজেও এটা বুঝতেন যে তার কাছে যা যা আসছে তা আল্লাহর বর্ণনাতীত অনুগ্রহ ছাড়া আর কিছুই নয়। মানুষের কাছে আল্লাহর অনুগ্রহ পৌঁছে দেওয়ার জন্যই তাকে মাধ্যম হিসেবে নির্বাচন করা হয়েছে। অধ্যাপক শিমেল আরও লিখেছেন,
দুই সাক্ষ্য অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুল। এই দুই বাক্য ধার্মিক সমাজের জন্য, ব্যক্তি ও সমাজ জীবনের সব ক্ষেত্রে মুহাম্মাদের জীবনাদর্শ অনুসরণের বৈধতার ও কার্যকারিতারই স্বীকৃতি। অন্য কথায়, মহানবীর আচার আচরণ মানুষের জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ও শ্রেষ্ঠ আদর্শ। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী আসরে।
এবারে সবশেষে পাওয়া একটি সংক্ষিপ্ত সংবাদ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইতিবাদী ইসরায়েলের সঙ্গে আপোষ আলোচনায় ফিরে যাওয়ার অর্থ হবে ফিলিস্তিনের জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দেয়া। তিনি বলেন, কুদস দখলদার শক্তির সঙ্গে আলোচনায় বসলে ফিলিস্তিনিদের এতদিনের সংগ্রাম ও প্রতিরোধ আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। এবারে বিশ্ব সংবাদের প্রধান শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনার বিষয়ে ট্রাম্পের ইচ্ছে পূরণ হয়নি, এই ইচ্ছা সঙ্গে নিয়েই তাকে চলে যেতে হচ্ছে। ইরানের বিরুদ্ধে লেগেই আছে রিয়াদ। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ওপর নিষেধাজ্ঞা দিতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানের আহ্বান। বাংলাদেশের কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটকের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবং ভারতে বাবরি মসজিদ ধ্বংসের বার্ষিকী পালন, কলকাতায় বিক্ষোভ, আগামী প্রজন্মের কাছে বাবরি মসজিদের ইতিহাস তুলে ধরার আহ্বান। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশ আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।